ভক্তি, এই সংখ্যা এইবারে আমি কাকে বললাম? গোপী স্বরকে বললাম। ওর মধ্যে বিচার আছে সদাশিব, আবার যে জগতে সে প্রকাশিত আছেন এই গোপীশ্বর রূপেতে উনি একরকমের। যেরকম হচ্ছে কৃষ্ণ দ্বারকাধীশ মথুরের কৃষ্ণ এক, ব্রজের কৃষ্ণ এক, ওইরকম ওইসবগুলি বহু বিবেচনা আছে ভিতরে। যাও এই শঙ্কর যে গোপীশ্বর উদ্ধারণ করেছেন, ইনি প্রেম দিতে পারেন, ইনি সদাশিব উনাকে বলতে পারেন, ইনি বিভিন্ন তৎপন্ন, ইনি রুদ্র নন, রুদ্র দিতে পারেন না। রুদ্র হচ্ছেন এই সৃষ্টি কার্যের ধ্বংসকর্তা, যিনি তামসিক ভাবার দ্বারা আচ্ছন্ন ভাবাচ্ছন্ন না গ্রহণ করে দিয়ে এই জগতের এই ধ্বংসটি দায়িত্ব আছে, ইনি হচ্ছেন রুদ্রের কাজ। গোপীশ্বর যে সদাশিব হচ্ছেন ইনার প্রেম প্রয়োগ, প্রেমই জ্ঞান দাহকার, তিনি ব্রজে থাকেন বৃন্দাবনে, রুদ্র বৃন্দাবনে থাকবেন না। যেরকম আছে দেবকী নন্দন কৃষ্ণ আর বলদেব, উনি বৃন্দাবনেতে থাকতে পারেন না, দেখতে চাই। এই শিব প্রেম দিতে পারে, এমনকি ব্রজ বিলাস ভক্তিতে রঘুনাথ দাস গোস্বামী তার ওই রকম বন্দনা করে, তিনি কালকে আমি বলেছিলাম যে সতী দেবী এরকম কিছু অপরাধ করেছিল কার চরণে রামচন্দ্রের, আর গুরু শঙ্কর চরণে তিনি কথাতে তিনি শঙ্কা করেছিলেন, আর শঙ্কা করে এবং মিথ্যা কথা বলেছিলেন। এইভাবে যে তাহার কি হলো, শঙ্কর তাহাকে মাতৃভাব ধরতে লাগলেন, আর তাহার পত্নী তত্ত্বভাব তিনি ছেড়ে দিলেন। এই যে সদাশিব বৈকুণ্ঠে ন বৈকুণ্ঠের তলে দেবী মহেশ হরিধাম ও নিম্নে ব্রহ্মলোকের আধা উপরে নিচে চাইছে মুক্তিধাম, আর উপরে যে হচ্ছে ওই বৈকুণ্ঠের আভার অথবা মহেশ ধাম, জ্যোতির্ধামের ধামের উপরে, জ্যোতির্ধামের উপরে মহেশ ধাম, ওখানে শঙ্কর আছেন। এই জন্য জ্যোতিষরূপ ওখানে নাই, ওখানে পার্বতী আছেন, তার পুত্রগণ আছেন, বহু ভক্ত আছেন, তারা কীর্তন ইত্যাদি করে, এই জন্য ওটা জ্যোতির উপরে। না, উনি শুদ্ধ তত্ত্ব নন, শুদ্ধ বৈকুণ্ঠ তত্ত্ব না,
নিত্যানন্দ
প্রভুকে দিয়া যাবে,
আমার অদ্বৈত প্রভু তো মহাবিষ্ণুর অবতার বলা,
মহাবিষ্ণু হলেও তিনি শুদ্ধ তত্ত্ব নন, জগৎ ব্যাপার সম্বন্ধীয়, জগৎ ব্যাপার সম্বন্ধীয়, জগৎ যদি না থাকে অদ্বৈতাচার্যের দরকার আছে কি, আর মহাবিষ্ণু কর্ণাধ্যায় দরকার আছে? প্রলয়কাল হয়ে গেলে কি হয়, অদ্বৈত থাকবেন না? শরণার্থী চাই বিষ্ণু যে আছেন তিনজন পুরুষও থাকবে না, এটা জগৎ ব্যাপার আছে। এই জন্য এই জন্য শুদ্ধ বিষ্ণু তত্ত্ব বলা যাবে না, কিছু মায়ার কিছু ভাব আছে মায়ার জন্য, মায়াকে অঙ্গীকার করে দিয়ে ওটা চলে যাবে, তারা একেবারে তার মূল অংশেতে চলে যাবে, মহাসংকর্ষণেতে চলে যাবে। মা সংকর্ষণই তো হয়েছেন মহাসংকর্ষণ। চল শঙ্কর যুগে চল। এখন ওই অপরাধের জন্য শঙ্কর তাকে প্রসিদ্ধ থেকে তাকে বাদ দিয়েছেন, মাতৃত্বেতে গ্রহণ করেছেন। ভাই বৈষ্ণব অপরাধ ভারী ভয়ঙ্কর ছিল। আজকাল দেখি আমরা ঠাট্টা তামাশা বেশি হয়ে গেছে, ভজন তো করি না সময় খুব প্রচুর, এই জন্য ঠাঠা অনেক লোকের সঙ্গে ঠাঠা বাজার এইসব। আমার মনে হয় যে এই ঠাঠা বিদ্রুপ করাটাই এইটি অপরাধ হয়ে যাচ্ছে, এই জন্য ভজনের মধ্যে রুচি হয়। তোমরা পুরলে কারোর সঙ্গে ঠাঠা মজাক বিদ্রুপ এইসব করব না, এটা মহাভয়ঙ্কর জিনিস। বৈষ্ণব অপরাধকে ভয় কর, বৈষ্ণব অপরাধের ভয় যদি কর তাহলে অল্পেতেই সব কাজ হয়ে যাবে। বলছেন সাধু সঙ্গনাম কীর্তন ভাগবত শ্রবণ মথুরা বার্ষী মূর্তি শ্রদ্ধায় শ্রবণ সকল সাধন শেষে এই পঞ্চঙ্গ কৃষ্ণ প্রেম জল পায়। এই পাঁচের অল্প সঙ্গ, অল্প করেও এই পাঁচের সঙ্গ হয় তাহলে প্রেমা ভক্তি হবে, কৃষ্ণ প্রেম। কিন্তু শর্ত আছে, যদি বৈষ্ণব অপরাধ ইত্যাদি না হয়, দশ রকমের যে অপরাধ আছে বৈষ্ণব অপরাধ, অবজ্ঞা গুরুর, অবজ্ঞা শাস্ত্র, এগুলি ঠাট্টা থেকে হয়, এই যেন এটা যেন না হয়, না তো এ ভক্তি হবে না। কি হলো বন্ধ, কেন বন্ধ করলে রে? এই ছটা বিদ্রুষ ইত্যাদি সব দূর করে দিয়ে খুব সাবধানে অনুসার এই বৈষ্ণব অপরাধ হয়ে গেলে কোটি জন্মে হুম হরিনাম সংকীর্তন দ্বারা প্রেম হবে, কিছু কিছু লাভ হবে, কি মনে ভিতরে যে যে আছে সুন্দর স্ত্রী পাওয়া যাবে, সুন্দর পতি পাওয়া যাবে, ধন সম্পত্তি পদ এই সব ভক্তির সঙ্গে সম্বন্ধ হবে। এই জন্য হলো কি সতী সে কিছু দুর্ভোগ করবে। আরো কতগুলি শিক্ষা দেবার জন্য শ্রীমদ ভাগবতে এই কথা প্রসঙ্গ বর্ণন করা হয়েছে। কোন সময় শঙ্কর কোন ব্রহ্ম সমাজেতে যান, সেখানে ব্রহ্মা ইত্যাদি সব বড় বড় ঋষি মহর্ষি আর এই সবগুলি পদাধিকারী সব আছেন, আর ওর মধ্যে দক্ষ আসলেন, তিনি ইতিমধ্যে তার ওই সতীত্ব বিবাহ হয়ে গিয়েছে, শঙ্কর ওখানে বসে আছেন, সকলে উঠে তাকে অভিবাদন করলো, দক্ষকে ব্রহ্মা করল, ব্রহ্মার সপুত্র, কিন্তু শঙ্করের সঙ্গে নিজের মেয়েকে বিবাহ দিয়েছেন, তিনি উঠে অভিবাদন করেন নাই, তাকে তিনি মানহানি মনে করলেন। শঙ্করকে দেখলেন যে সে আমার ছেলে মতো, কিন্তু শঙ্কর ভগবত তত্ত্ব এইটা বুঝে উঠতে পারবে। অনেক সময় আমরা বৈষ্ণব উচিত ব্যবহার আমরা বৈষ্ণব সঙ্গে করতে পারি না, কারণ জানি না, হতে পারে যে কোনো ব্যক্তি অতি নূতন ভাবে এসেছে, ব্রজনাথ স্যার নূতনই আছে, শিষ্যের শিষ্য হয়তো, কিন্তু পূর্বজন্মে ভক্তির প্রভাবেতে তাহার বিচার অত্যন্ত উন্নত। যখন শোকদেব স্বামী আসলেন তখন যত মুনি সমাজ সবুকে অভিবন্দন করেছে তারা সত্যজ্ঞ ছিল, আর বলদেব যখন আসলেন তখন উগ্র সভা না উগ্র সভা না লোভাসন্তু আদর করলেন, উঠল না তখন তার গলাটা কেটে দিল, ওই রকম হয়েছে ভক্তির বিচার, কে উত্তম যার ভক্তি আছে সেই সে বয়সের অপেক্ষা রাখে না। এই জন্য বৈষ্ণবের বয়স ইত্যাদি অপেক্ষা নেই, তথাপি আমরা ধরি কিন্তু বিচার হচ্ছে ভক্তি। শ্রদ্ধার তারতম্য অনুসারে ভক্তির তারতম্য, আর এই তারতম্য অনুসারে বৈষ্ণবগণের কনিষ্ঠ মধ্যম উত্তম এইসব বিচার। এই বিচার অনুসারে তাহাদেরকে আমরা সম্মান, যারা এই সম্মান দিতে পারবে না তারা কনিষ্ঠ বৈষ্ণব, সব তাদের ভক্তি কবি ভক্তির আভাসও কিনা আগে বোঝা যায় না। এই সবগুলি আমরা এসেছি এই সবগুলি বিচার করে দিয়ে ভক্তি কর। তখন দক্ষ অত্যন্ত রেগে উঠেল যে আমার তুমি বানরের মতন তোমার মুখ ওই হাড়ের মালা পর মুন্ডমালা আর ভস্ম তুমি ভূতের মতন লাগিয়ে থাকো, এরকম অসভ্য লোক কেউ আমি আমার কন্যাকে দিলাম কিন্তু তুমি এর যোগ্য ছিলে না, এই বলে তাকে নানা প্রকারে অপমান করতে লাগে। চুপচাপ ওরা সকলকে সবসময় ভগবানকে সম্মান দে, ভগবানকে সম্মান দিলে সকলের সম্মান হয়ে যায়, পৃথক করে আর সম্মানের কোনো দরকার হয় না। এই জন্য বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা কি বিজ্ঞে না বুঝায়, বড় বড় লোক মধ্যমাধিকারী পর্যন্ত বুঝতে পারে না। এই জন্য খুব সাবধান, ঠাট্টা বিদ্রুপ যেন না হয়, উচিত সম্মান দিব বৈষ্ণবের ভক্তি অনুসারে। কনিষ্ঠ অধিকার আছে তাহলে যথাযোগ্য সম্মান দিবে, না দিতে পারলে ওই যেরকম হওয়া আছে সেরকম চলবে, কিন্তু অনাদার কেউ কেউ করবে না। বৈষ্ণবকে অবৈষ্ণব আর অবৈষ্ণবকে বৈষ্ণব মনে করা এই দুটা অপরাধ। সতী দেবী কিছু গোলমাল করে, এত চিত্রকেতু মহারাজের কাছে তিনি ওখানে গোলমাল করে দিয়েছেন, চিত্রকেতুকে অভিসম্পাত করে দিলেন, কিন্তু তাহার জানা উচিত ছিল কিন্তু কত উন্নত শঙ্করের মিত্র বন্ধু গুরু ভাই তাকে বুঝে উঠতে পারেন, যখন পার্বতী দেবী বুঝতে পারলেন না তখন অন্য লোকের কথা কি ভাই, খুব সাবধান। এইসব কারণে সে শঙ্কর যখন ওখানে উচিত সম্মান দিল না আর নানা প্রকারে করতে লাগলো, তাদের শঙ্করের অবজ্ঞা, তখন ওই সভা পণ্ড হয়ে গেল, শঙ্কর মৌন হয়ে তিনি চলে আসেন। কিন্তু তার তো ফল হবে, কিছুদিনের পরেই শঙ্করকে তিনি অপমান করবার জন্য আরো এত বিরাট যজ্ঞ করেন, আর ওই যজ্ঞেতে সব বড় বড় দেবতা বড় বড় ঋষি সবকে নিমন্ত্রণ জানান, সেখানে তো সকলেই গিয়েছে, শঙ্করকে ডাকে সেই সময়তে বিমানে করে সব দেবতারা যাচ্ছে দক্ষের যজ্ঞেতে, কোথায় হরিদ্বারে আকাশ মার্গেতে সতী দেখলেন যে সব দেবতারা যাচ্ছে, তার স্ত্রীরা যাচ্ছে আর তার ভগিনীরা যাচ্ছে, তাদের প্রতি সঙ্গে কেবলমাত্র আমি যাই। তিনি মনে মনে ভাবলেন যে শঙ্কর তো আমাকে উপেক্ষা করেছেন, আর এখানে কোনো লোক বলবার নাই, কার সঙ্গে আমি কথা বলি, এই শরীরের আর কোনো দরকার নেই, যা হয় আমি যাব। তখন পতি কাছে নিবেদন করলেন শঙ্কর কাছে যে আমি যেতে চাই ওই যজ্ঞেতে, আমার পিতা যজ্ঞ করছে, সব আমার ভগ্নীরা যাচ্ছে, বড় দেবতা দেবী সব লোক যাচ্ছে, ঋষি মহর্ষি যাচ্ছে, আমিও একটু যাই দেখে আসি। শঙ্কর মন থেকে কিছু বললেন যে দেখো গুরু গৃহেতে আর মাতা পিতার গৃহেতে যাওয়া কোনো নিষেধ নেই, কোনো নিমন্ত্রণের প্রয়োজন হয় না। কিন্তু এইখানেতে মাতা পিতাতে বাড়িতে যাওয়াতে একটা বিশেষ কারণ হয়েছে না যাওয়ার। সে আমার গুরু, আমার দ্রোহী, আমাকে শত্রু মনে করে, আমি তোমার পতি, অত এ অবস্থাতে গেলে তোমার অপমান ওখানে হবে, তোমাকে কেউ মানবে না, আর শেষ পর্যন্ত তুমি অপমানিত হবে। তার ফল জানি না কি হবে, তুমি তোমার যাওয়া না উচিত। কিন্তু তিনি কিছুতেই মানলেন না, হেঁটেই একলা তিনি যেতে লাগলেন। তখন শঙ্কর তার নন্দীকে আর কতগুলি দুধকে পাঠিয়ে দিলেন, তারা ওনাকে ওর উপরে বসে দিয়ে আর তিনি চলে গেলেন। পিতা তার সঙ্গে কোনো সম্ভাষণ করে নাই, মাতাও সেই রকমের কিছু করেন। তার ভগ্নীরা এসেছিল তার ভয়ে যে পিতার সম্মান করে, মাতা একটু এসে তাকে আদর যত্ন করলেন, কিন্তু আর বাকি কেউ তার সঙ্গে কোনো সম্ভাষণ করল না। আর যজ্ঞশালাতে দেখলেন যে সে শিবের কোনো রকম হতে ওখানে জায়গা করা হয়নি, আর সব দেবতারা আছে। তখন অপমান আর সহ্য করতে পারলেন, তখন তিনি বললেন যে সেই শরীরে কি দেখা, মাতা পিতার কাছে এইরকম কোন সমাজের মধ্যে আমার কোন আদর থাকলো না, আর শঙ্করের বিরুদ্ধাচরণ করছে, অপমান করছে, আর এদিকে পতিও মাকে উপেক্ষা করেছেন, এই শরীর রাখা দরকার। এই বলে তিনি ওইখানে সমাধিতে বসে গেলেন, আর ওই সমাধি থেকে তিরহগ্নি প্রকট হল, আর তার সমস্ত শরীরটাই ভস্ম হয়ে গেল, আগুনের দরকার হল না। তখন শঙ্কর এই খবর শুনে আর তারপরে বীরভদ্র আছে না কিরকম হয় যজ্ঞকে একেবারে ধ্বংস করে দিয়ে আর ওই দক্ষ প্রজাপতিকে শিরটা কেটে দিয়ে ভ্রমণ করে দিয়ে যজ্ঞ ধ্বংস হয়ে গেল। ভৃগু ইত্যাদি যিনি একটু শঙ্করের বিপক্ষে ছিলেন, একটু হাত ছিলেন, যখন দক্ষ প্রজাপতি বলছিল তার বিরুদ্ধে, তখন তার এত সায় দিয়েছিল ওর পক্ষে, নাড়েছিল কি দাড়ি নেড়েছিল, আর দাড়িটা তাহার একবারে টেনে দিল। আর এইরকম যারা পুষ, পূষা ইত্যাদি দেবতা, ওরা একটু বিদ্রুপ করেছিল, ওদেরকে একবারে কি করলো, আর মোচ উখড়ে দিয়ে, কারো দাঁত উখড়ে দিয়ে পূষার দাঁতটাই ভেঙে দিল। এইরকম করে ওই যারা শিবের এক ফুট করে বিরুদ্ধাচরণ করেছে সকলকে দুরুস্ত করে দিয়ে, আর তারপরে আর মাথা কেটে দিয়ে হমন করে দিয়ে হয়ে গেল সময়। তখন এগুলি হলো কেন, এই শঙ্করের উপেক্ষা ওরা শঙ্করের তত্ত্ব বুঝতে পারে না। চৈতন্য মহাপ্রভু রিকনসাইল করেছেন, রামানুজে রিকনসাইল করতে পারেন নাই। রামানুজ বলেন যে যদি মরেও যায় তাহলে শিবের মন্দিরে সেই জন্য না ঢুকে, প্রাণ রক্ষার জন্য, আগুনতে মরে যাবে। এরকম ভাব তো ভাগবতেও লেখা আছে, কিন্তু মহাপ্রভু কি করলেন, রিকনসাইল করলেন। বহু বিচার যা বৈষ্ণবদের মধ্যে রিকনসাইল করতে পারে নাই, সামঞ্জস্য করতে পারে নাই, চৈতন্য মহাপ্রভু আর তার অনু রূপ আর সনাতন এইসব গুলিকে সামঞ্জস্য করে দিয়ে কাহাকে কিরকম সম্মান দিবে, এমনকি ইন্দ্র ইত্যাদি দেবতাকেও সম্মান দিবে, কারণ তার মূল স্থান গোলোক বৃন্দাবনেতে আছে, এরাও ওখানে নিচে আছে, অন্য লোকের কি কথা। এই জন্য যথাযোগ্য সকলকে সম্মান দিবে, এইটা না দিলে বৈষ্ণব হতে পারে যেন। পরবর্তীকালেতে ভগবান বিষ্ণু আসেন, ব্রহ্মা আসেন, আর শঙ্কর কাছে গিয়ে প্রসন্ন করেন। প্রসন্ন করার পর তিনি বলেন যে ওর দোষ ক্ষমা করুন আপনি। তখন বিষ্ণু কথাতে তিনি তো রাগ দ্বেষহীন শঙ্কর, তার মধ্যে নাই বৈষ্ণব যে ২৬ গুণ সব শুনেছে সব আর শান্তি অব্যর্থতা আলক্ষণ বিরক্তি মানুষ শূন্যতা এই সব তো তার মধ্যে পরিপূর্ণ রূপেতে হবে। আমার প্রতি যদি কেউ ব্যবহারও করে থাকে শান্তের কারণ উপস্থিত হলে শান্ত, আমার প্রতি যদি কেউ অন্যরকমের অপমানের ব্যবহার করে থাকে তাতে ক্ষুব্ধ হবে না। হরদাস ঠাকুরকে 22 বাজারে মারা হয়েছে, তিনি বলছেন যে প্রভু এটা জানে না, একে ক্ষমা করুন। প্রহ্লাদ মহারাজকে দেখো, তার পিতা কি না করেছে, তিনি শান্ত, উদ্বিগ্ন হব না, যে আমার প্রতি এই এই অপমান করছে, আমাকে এইটা করছে, তাহলে চিত্তশুদ্ধ, তাহলে ভজন কি হবে। এই জন্য দোষ অন্য লোকের দোষ দেখবে না, নিজের মনের দোষ দেখবে, যা কিছু কার্য হচ্ছে আমার ক্রিয়াতে। এই জন্য তখন শত্রু মিত্র আর আর থাকে না, সমদর্শী হয়ে যায়। তখন শঙ্কর এসে বললেন যে চাচা, দক্ষকে আমি জীবিত করে দিচ্ছি, এত শক্তি তাহা। বললেন যে সামনে পড়ে তার মুন্ডটা কেটে নিয়ে আসবো। তখন বাই চান্স যাচ্ছিল কি ছাগ, ওই ছাগটা মুন্ডটা কেটে নিয়ে আসবে, বড় বড় সিং দেখো না, আর বড় বড় দাড়ি, ওই ছাগ ওইটা কেটে নিয়ে তার মুন্ড উপরে শঙ্কর রেখে দিলেন, আর মন্ত্র পড়ে দিলেন, বাস জীবিত হয়ে গেল দক্ষ। তারপর যেটি মানুষ শরীর আছে কিন্তু ছাগের কার্য করে, ছাগ কি করে, শুধু যা পাবে না তাই খাবে, কিছু বাকি নাই, তার মুখ চলতে থাকে চব্বিশ ঘন্টা আর ছাগি, এছাড়া আর কোনো তার কার্য নাই। এইরকম যারা মানুষ যারা ভগবত ভজন করেন না, মনুষ্য শরীর হলেও তারা হচ্ছে ছাগ। এই জন্য মুন্ডটা বসিয়ে দিল, এখন জীবিত হয়ে এখন বুঝল যে সহ আমি এই মহৎ অপরাধ করেছি, মহৎ অপরাধ করেছি, এর ফলে আমাকে ছাগ হতে হলো, আর আমাকে এইরকমের মরণ হলো, আমার সমস্ত যত পরিবার বর্গ ছিল সব বিধ্বংস হয়ে গেল। তো ভাই বৈষ্ণব অপরাধ ভারি ভয়ঙ্কর, এই জন্য ভগবান তার পরিকট দ্বারাই এইসবগুলি দেখান। যেরকম ছোট হরিদাস ঠাকুরকে দিয়ে ছোট হরিদাস দিয়ে শিক্ষা দিলেন, তার কোনো দোষ ছিল না, তথাপিও তিনি দোষ করেছি যে কি হরিদাস ঠাকুর ছোট হরিদাসের কথার জন্য থাকে বলে। যদি মহাপ্রভু সঙ্গে প্রণয় রাখতে চাও তাহলে ওই রকম থাকতে হবে, ছোট হরিদাসের কথা যেন মনে থাকে। একটি 80 বছরের কি 84 বছরের বৃদ্ধা মেয়ে কাছে চাউল মাংতে গিয়েছেন, ও তুমি ওখানে কি করতে গিয়েছিলে, বৈরাগী হয়ে করে স্ত্রী সম্ভাষণ, তার মুখ আমি দেখতে না পারি, এই সবগুলি চিন্তন করে দিয়ে আমাদের ভজন করতে হবে। শেষে হলো কি, তখন অনুতাপ করে তাহার বহু প্রার্থনা করেছেন, যে শ্রীমদ ভাগবতে বর্ণন করা হবে, এই হচ্ছে মহৎ বৈষ্ণব অপরাধের ফল। কিন্তু বিষ্ণু কিছু পক্ষে ছিলেন, আধিকারিক দেবতায় জগৎ সৃষ্টির মধ্যে, এই জন্য তাই বেঁচে গেলেন, তবে ছাগ হয়ে, ছাগের বুদ্ধি। এই জন্য আমরা মনুষ্য হলেও যেন ছাগের বুদ্ধি আমাদের না হয়, এই জন্মটা শুধু ভগবত ভজন নিরপেক্ষ ভাবতে করবো, এই যত রকমের যা আসক্তি আছে সবগুলি দূর করে দিয়ে গৃহস্থের মধ্যে উঠাছিলেও আসক্তি রহিত সম্বন্ধ রহিত বিষয় সকল, এই সবগুলি বিচার করতে হবে ভাই। এই হচ্ছে বৈষ্ণব অপরাধের ফল। আর এর মধ্যে গুরু প্রতি অবজ্ঞা আর শঙ্কা, কারো প্রতি গুরু কথাতে যদি শঙ্কা হয়, আজকাল তো গুরু বলে কিছু জিনিসই নাই, যে আমাদের সময় পর্যন্ত যা কিছু তো ছিল, গুরু সেবা করে নরকে যায় এরকম কম রূপ দেখা যায়, কিন্তু আজকাল এইসব দেখা যায় যে গুরু সেবা করেও তার প্রতি অবিশ্বাস, সন্দেহে আমার গুরু ছেড়ে দিয়ে আবার ঘুরিয়ে বেড়াচ্ছে। এই জন্য তোমাদের কাছে নিবেদন, তোমরা বেশ সুন্দর ভাবতে থেকে এইগুলি শিক্ষাগুলি যে শিখবে, আজ থেকে তোমরা প্রতিজ্ঞা করবে যে কারোর প্রতি অবজ্ঞা যেন না হয়, বিদ্রুপ ঠাট্টা মাজা এইসব যেন না অনুরোধ না হয়, সকলের প্রতি যথাযোগ্য সম্মান দিয়ে হরিভজন করবার চেষ্টা কর। তারপরে এমনকি ভৃগু যে সাহেব দিয়েছিলেন তারও দন্ত উখড়ে দিয়ে আর দাড়ি রোজে আর মোছে নুচে দিয়ে তাকে অপমানিত করেন। এই জন্য যদি কেউ বৈষ্ণব নিন্দা করে ঠাট্টা তোমাকে তারও অনুমোদন করা হচ্ছে, কিন্তু নিজেও অন্য লোকের কোনো রকম ভাবে ক্ষিদ্রান্বেষণ না করে নিজে দেখবে সুধার করবার চেষ্টা, তাহলে সব লোক তাহাকে মানবে। তোমরা জানো অত সময় হয়ে গেছে বলে একটু বলে দিয়ে তারপর সমাপ্ত করবো, বাকি থাকলে কাল দেব। শিবের প্রায় ভক্ত ছাড়া প্রায়রা তাকে স্বতন্ত্র ঈশ্বর জ্ঞান করে, যেটা শিব স্বতন্ত্র ঈশ্বর ভগবান প্রায় দক্ষিণ ভারতে প্রায় কিছু বৈষ্ণব থাকা ওরকমের শিবের আমাদের বেদান্ত সূত্রের ভাষ্যও করে শিবকে পরব্রহ্ম জ্ঞান করে। এইরকম যারা যারা করেছে তাদেরই ধ্বংস হয়েছে। রাবণ একজন ঋষি ছিল, বিশেষ করে ব্রহ্মবাদ যে আছে তার একটা গুরু ছিল, গুরু মহারাজ মায়াবাদের জীবনীতে দিয়েছেন লঙ্কাবতার সূত্র কি স্তোত্র, স্তোত্র বলে স্তোত্র, তার মধ্যে মায়াবাদের অদ্বৈতবাদের বিচার ছিল, ওর মধ্যে দেখিয়ে বেদের উপনিষদের জ্ঞাতা ছিল, তবে ভগবানকে নিরাকার মানে করে আর শক্তি রহিত নিঃশক্তি নিরাকার এইসব শক্তি ভগবান ব্রহ্মকে মানে। তার থেকে এই সৃষ্টি কিরকম হচ্ছে সৃষ্টি হয় নাই মায়ার জন্য, আমরা ব্রহ্মের মধ্যে জীব আর জগৎ আরোপ করি, এইসব উনি তাহার বিচার, গৌড়বাদের বিচার এইসবগুলি মায়াবাদ, অদ্বৈতবাদের বিচার সবগুলি রোজ পুরনো, শঙ্কর দাস মধ্যে থেকে কতগুলি লিয়েছে আর জগতে প্রচার করেছে, এইসবগুলি দার্শনিক বিচার। আমাদের যারা বিদ্বান যারা আছেন তারা এইসবগুলি বিচার আমাকে ভালো করে জানবার কথা, নাই তো ভক্তি ঠিক থাকবে শঙ্কা সব থাকে, আর এইসবগুলি জানলে সামঞ্জস্য করে দিতে পারবে। বিদেশে দেশে আমাদের সম্মুখীন হতে কত রকমের প্রশ্ন করবে সে তোমরা ধারণা করতে পারবে না, তারাই এইসবগুলি জানে। তাহলে ভটমান্ত সে শঙ্করের নিকট গিয়ে নাথের নিকটে যে জিজ্ঞাসা করেছে যে দেবতাদের মধ্যে সবচেয়ে প্রসন্ন আগে কে হয় সহজে, তিনি বলছে আশুতোষ শঙ্কর। ঠিক আছে, শঙ্করের আরাধনা, শঙ্কর প্রসন্ন হয়ে গেছেন, বলেছে সে পরমরূপী, সে পরমানুরূপী, যাকে স্পর্শ করিয়ে দেয় সেই জন্য পড়েছে ভস্ম হয়ে যায়, সেই জন্য তার নাম হচ্ছে ভস্মান, তার নাম একটু আরো ব্রিকা, ব্রিক মানে কি সাণ
শঙ্করের পার্বতীকে দেখে সেটি লুপ্ত হয়ে গেছে,
একে কিরকম পাবো? সংকট থাকলে তাহলে তো আমাকে মেরে দিবে ত্রিশূল ইত্যাদি দ্বারে। এই জন্য যদি এই বর মাঙি আর কিউকে পুড়িয়ে দিই তাহলে পার্বতী হরণ করতে পারব। ওটি হচ্ছে মায়াবাদ। তখন শঙ্কর তো বর দিয়ে দিলেন যে আচ্ছা তুমি যা চাচ্ছি আমি বর দিলাম, যাকে স্পর্শ করবো সে দিল। তখন শঙ্কর তাহলে আরেকটা পরীক্ষা করি যে তুমি বরটা ঠিক দিয়েছ কিনা, আমি এইখান থেকে ঘরের দিকে দিই। তখন শঙ্কর পালালেন আর ছুটলেন। শঙ্কর এমন পালালেন তার ডবরু আর ত্রিশূল কোথায় চলে গেল, আর নঙ্গে তিনি দৌড়াইতে লাগলেন হাতি খেয়ে ধর। তখন যখন হাঁপিয়ে পড়লেন তখন বিষ্ণুকে ডাকলেন, বিষ্ণুর সঙ্গে সঙ্গে একটি বালক ব্রহ্মচারী হয়ে মাঝখানেতে বসে গেল। বৃকাসুর এসে জিজ্ঞাসা করে আপনি দেখেছেন এদিকে শিব গেল, তো তুমি বলো তো যে কিসের জন্য শিবকে খুঁজছে? আর তাই এইরকম আমাকে বর দিয়েছে, তাহলে আমি বরের পরীক্ষার জন্য তাহাকে আমি ঘটে যাই আর সেটি পালিয়েছে। তো মূর্খ লোক শিবের এইটা গুলি আছে না, কোনটা পুজো অসত্যে বলে গাঁজা ফান খায় আর কি করে, সে তার কথাতে বিশ্বাস আছে না? তুমি বিশ্বাস করো? আমার তো বিশ্বাস নাই, তুমি পরীক্ষা করে দেখো না সে তুমি আবার তার বুঝতে গেল। তাই তো ঠিক বলছে, এইটা তো দেখি তো আর দেখতে গেলে এইরকম সংসারে যারা উপাসনা করে না জেনে স্বতন্ত্র জ্ঞান করে দিয়ে তাদের দুর্গতি হয়। আর যারা তত্ত্ব জেনে বৈষ্ণবানাং যথাসম্ভু এইরকম তাহাকে সম্মান দিবে তাহাদের সুগতি হবে, তিনি প্রেমা ভক্তি পর্যন্ত দিবে। এই সকল বিচার ধারণ করে, এই সকলি বিচার দেখে শুনে তত্ত্ব জ্ঞান নিয়ে দীক্ষা মানেই হচ্ছে কি দীক্ষা? দিই দিব্য জ্ঞানম, কি দিব্য জ্ঞান? কৃষ্ণ তত্ত্ব, মায়া তত্ত্ব, জীব তত্ত্ব, ভক্তি তত্ত্ব, সব বিভিন্ন তত্ত্ব, সংস তত্ত্ব, এই সব যত রকমের তত্ত্ব, তাছাড়া এই কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব, প্রেম তত্ত্ব আর রসত্ব, এই সব যখন জ্ঞান হবে এর নাম হচ্ছে মুক্ত প্রগ্রহ বৃত্তিতে এই জ্ঞান। আসি সম্বন্ধ আর সব অবিদ্যা দূর হয়ে যাবে। যত রকমের বিদ্যা ছ আছে না, ভালো অপরাধ তো দূর হবেই, অপরাধের পরে যে সমস্তগুলি অনর্থ আছে সেই সমস্তগুলি যে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বিচার করেছেন তাহার মাধুর্যে কাদম্বে যায়, এই সব অনর্থগুলি দূর হয়ে যাবে, জগতের আসক্তি সব দূর হয়ে যাবে, তারপরে ক্রমে ক্রমে শ্রদ্ধা নিষ্ঠা রুচি উৎপন্ন হবে। এরকম ভক্তিকে তোমরা অবলম্বন করো, মনুষ্যের জন্য দুর্লভ। আর সেই সব শিব তত্ত্বের আমরা একটু স্পর্শ করলাম, দু চারটি কথা আছে কালকে আমরা বলে তারপরে আমরা চৈতন্য চৈতামিত্রী ইত্যাদি
কৃপাময়ী স্বাং শরণং প্রপন্না বৃন্দে নমস্তে তিন দিন কিছু অনুশীলন করেছি। শিবর মহাত্ম যদি বর্ণন করা যায় তখন কতদিন যে লেগে যায়, এই জন্য সংক্ষেপে আজকে সমাপ্ত করে অন্য মহাপুরুষ কথা কিছু আমরা আলোচনা করব। শিবের কথা অনন্ত, বিশেষ করে আমরা জানো কৃষ্ণ লীলাতে কৃষ্ণ যখন দ্বারকাপুরীতে আসেন তখন একজন বাসুদেব ছিলেন, তাহার নাম ছিল পণ্ডরক বাসুদেব। পণ্ডরক সে কি করত, দুটো কৃত্রিম হাত নিয়ে লাগিয়ে নিয়েছে, বলতো যে আমি বাসুদেব কৃষ্ণ। দ্বারকাধীশ কৃষ্ণ নক বাসুদেব, আমি হচ্ছি বাসুদেব, আমি হচ্ছি ব্রহ্ম, আমি জগতের সৃষ্টি স্থিতি প্রলয়ের কথা করি। এবং কৃষ্ণকে সন্দেশ দিয়েছে নিজের একটা দূত পাঠিয়ে, যে সে আজ থেকে সে শ্রী বাসুদেব নাম ছেড়ে দে, আমি চতুর্ভুজ কৃষ্ণ, আমি জগতের সৃষ্টিকর্তা প্রলয়কর্তা ধ্বংসকর্তা পালনকর্তা, আজ থেকে যদি করে তাহলে আমি তাকে শাসন করে দণ্ড দিব, যুদ্ধেতে তাকে আমি পরাহত করে শেষ কর। কৃষ্ণ শুনে হেসেছেন আর তার সবার লোক সব শুনে হেসেছে, আচ্ছা তো ঠিক আছে সে আমাকে দণ্ড দেখ, সে নকল আমি নকল বাসুদেব আর সে হচ্ছে অসল বাসুদেব, আচ্ছা ঠিক আছে। তখন যুদ্ধ বাঁধল, অক্ষণ কত অক্ষণী সৈন্য নিয়ে সেটি কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে হল। কাশী নরেশ তার মিত্র, কাশী নরেশকেও দেখে দিল, আর যত তাঁর কৃষ্ণ বিরোধী সব লোকে ডেকে দিয়ে যুদ্ধ চলতে লাগলো। কৃষ্ণ পণ্ডরককে চক্র দিয়ে মেরেছেন, কাশী নরেশকে চক্র দিয়ে কেটে তার মুন্ডটা কাশীতে ফেলে দিয়েছেন। তখন তার ছেলে মহাপরাক্রান্ত সঙ্গে নিয়ে আবার এনার উপরে আসেন, তখন তাহাকেও মেরে দিয়ে কাশীতে চক্র ফেলে দিয়েছেন, একেবারে তো কাশী পুরা পুড়িয়ে দিয়েছে। শঙ্কর তখন কাশী ছেড়ে দিয়ে একাম্র কানে নেতে যাচ্ছে, পথেতে হরিহর ক্ষেত্রে আসে, নদীতে শরণ নেন, ত্রাহি ত্রাহি গোবিন্দ করতে লাগলেন গৌরচন্দ্র, কোন রকমে রক্ষা হয়ে একাম্র কানে নেতে যান আর ওইখানে একটু স্থায়ী বাসা করে। এরকম হওয়ার শিব পালায়ন করে ওখানে গিয়ে কাশীকে তখন ধ্বংস করে দিলেন চক্র। এরকম হাতে কামরা কানে নিতে গিয়ে সেখানে আর নাম কি আছে বৃহৎ কাশী কামরা কানে ভুবনেশ্বরে শঙ্করের নাম লিঙ্গরাজ, এরকম হয়েছে শঙ্করজি হনুমান হয়ে রামের সেবা করেন, আবার ক্ষীণ হয়ে ওই কৃষ্ণের সেবা করে। বৃন্দাবনে তো গোপীশ্বর, কামে বনে কামেশ্বর, আর চকলেশ্বর গোবর্ধনে, রঙ্গেশ্বর মথুরা ইত্যাদি রূপে সে ধাম রক্ষক হবে সব সেবা করে। আর একটি কোন সময়ে কোন অসুর শুনল যে শঙ্করকে প্রসন্ন করে দিলে অল্পেতে প্রসন্ন হয়ে যায়। অতএব একদিন সে পূজা করতে লাগলো, পূজা করতে করতে কি তোমরা ব্যস্ত, কি ব্যস্ত ভাই, কি ব্যস্ত, তোমরা সেটি বেল পাতা দিয়ে আর শঙ্করকে প্রসন্ন করছে শ্রী চতুর্দশীতে। অনেকদিন হয়ে গেল শঙ্কর প্রসন্ন হন, একটা বেল এনেছিল কাঁচা পাকা না কাঁচা, আর ওই দিয়ে মেরেছে, দিয়ে মারাতে প্রসন্ন হলে পরম এরকম প্রসন্ন হন। আবার তার মধ্যে কতগুলি জিনিস আছে, তিনি সাপ সবসময় গায়ে দেন, সাপের মালা গলাতে, বাহুতে বাজুবন্ধ, এখানে কলাইতে ভুজদণ্ড, কোমরেতে, পায়েতে বিশ কালো সব তিনি দেন। আবার বিষ খান, আবার এইরকম কতগুলি অশোভন কাজ দেওয়া বৃহৎ ভগবত আমৃতেতে সেইসবগুলি কারণ দেখিয়ে তিনি বিষ খাচ্ছেন। সাঁপরা খুব ঠান্ডা, ওদের গায়েটা খুব ঠান্ডা। তারপরে শেষ শেষকে সবসময় তিনি হৃদয়ে ধারণ করেন, কেন শেষকে বলদেব, বলদেবের অংশে, এই জন্য বলদেবকে তিনি গুরু মনে করেন, এই জন্য তার স্মৃতি জন্য তার উদ্দীপনা হয়, এই জন্য সর্বত্র বিষ খেয়ে তার জ্বালা, বিষ কেন খায়, জগৎ যখন মরতে লাগলো সমুদ্র মন্থন থেকে বিষ উঠল, তখন বিষ্ণু উপস্থিত হয়ে তাকে বলেন যে তোমার ছাড়া আর কিছু জগতের গতি নেই। সব দেবতারা এসে বন্দনা করতে লাগলো, তখন বিষ নিয়ে পান করলেন সমুদ্রে, যাও কি বিষ, কিন্তু ভিতরে তো গোবিন্দ ঈশ্বর আরাধ্য দেব তার ভগবান, এই জন্য তিনি গলাতে ধারণ করলেন যে ভিতরে না যায়, এই জন্য গলা তাহার কালো হয়ে যায়, তখন তার নাম হল নীলকণ্ঠ। এত শক্তিশালী, সবসময় ভিতরে গোবিন্দ চৌবিশ ঘন্টা তার নামে সে মত, তার অষ্টকালি লীলা ইত্যাদি আমাদের যেগুলো ধর্মে সে শিক্ষা মৃত্যু, সেই জন্য তার শিক্ষা মৃত্যু। এই প্রথমে শঙ্কর বলেছেন অষ্টকালীয় লীলা, কাকে বলেছেন, পার্বতীকে আর নারদকে, তখন নারদ আবার অন্যকে বলেছেন, যারা আমাদের গোসাইরা মহাপ্রভু আনুগত্যে এখন পূজা করে অষ্টকালীয় লীলা। শঙ্কর আদি গুরু এমন রহস্যযুক্ত জিনিস তিনি অন্যকে বলেন, এই জন্য সব সময় গোবিন্দ তারপরে মাথাতে কি আছে,
চন্দ্র,
চন্দ্র উঠাটি চন্দ্রে সমৃত। আর একটা জিনিস আছে, গঙ্গা, গঙ্গাকে কেন ধারণ করে? গঙ্গা হচ্ছেন গোলকেন, সখী হচ্ছেন, যেরকম হয় ললিতা বিশাখা ইত্যাদি সখীগণ, শ্রীমতী ওই রকম শ্রীমতী, তিনিও গঙ্গা একজন সখী গোপী। কোন সময়তে হঠাৎ করে কৃষ্ণের সঙ্গে কথা বলছেন, ইতিমধ্যে শ্রীমতী রাধিকা এসে যাওয়াতে জল রূপ ধারণ করে। এই গঙ্গার এক বিন্দু এই জল হয়েছে কর্ণাদিশায় ক্ষীরোদ্দশায়, আর তার থেকে অল্প একটু ব্রহ্মা চরণ ভোগ করে দিয়ে নিজে কমণ্ডলুতে রেখেছেন, আর এক বুন্দে ছেড়ে দিয়ে এই গঙ্গায় জগতে চেয়েছে। তখন শঙ্কর নিজে মস্তকেতে ধারণ করেছেন, কেন? গঙ্গা গর্ব দূর করবার জন্য না, ভগবানের চরণাম ধারণ করে রেখেছেন, ছাড়তে চান না। ভগীরথ অন্তঃন্ত তপস্যা করে দিয়ে তার মধ্যে থেকে কিছু বন্ধু জল নিয়ে এই জগতে অবতরণ করিয়েছিল। সবসময় গঙ্গাকে ধারণ করেন কৃষ্ণের পাশ করেন। কৃষ্ণের সম্বন্ধে যাও কি তার যা কিছু আছে সব তিনি প্রদেশে ধারণ করেন। ভস্ম তিনি ধারণ করেন, কেন? এই জগৎটা কি মৃত্যু পরে ভস্ম হয়ে যাবে? যারা বালক বালিকা তারা জুয়া হবে, জুয়া যারা আছে তারা প্রৌঢ় হবে, প্রৌঢ় যারা আছে তারা বৃদ্ধ হবে, যারা বৃদ্ধ আছে তারা এই শরীর থেকে ত্যাগ শ্মশানে গিয়ে ভস্ম হয়ে যাবে। ওই ভস্ম নিয়ে গাইতেছেন, যেতে এই তো সংসার, এই জন্য ভস্ম, এই জন্য।